ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জানা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং 3 দিনের বাংলাদেশ সফরে শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন।
কক্সবাজার থেকে মুয়াজ্জেম হুসাইনের রিপোর্ট।
আবারও বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে মিয়ানমার। রোহিঙ্গা সংকটের পর এনিয়া অন্তত 3 বার বাংলাদেশের আকাশ সীমায় উড়ে গেছে মিয়ানমারের হেলিকপ্টার।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
বিশ্ব অ্যাথলেটিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন কিশোরী হিমা দাস।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আজকের কলিন শো আলাপন। তবে তার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ব্রিটেনের দি সান পত্রিকাকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সে সম্পর্কে সেখানে বানোয়াট খবর ছাপা হয়েছে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করিনি, প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। দুর্ভাগ্যবশত পত্রিকায় বানোয়াট খবর ছাপা হয়েছে এবং আমি প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব চমৎকার কথা বলেছি সেগুলো ছাপা হয়নি। ব্রিটেনের দি সান পত্রিকায় দেওয়া মিস্টার ট্রাম্পের এক বিস্ফোরণধর্মী সাক্ষাৎকার এই আলোচনায় রেখাপাত করেছে। ওই সাক্ষাৎকারে তিনি ব্রেক্সিটের ব্যাপারটি মে যেভাবে পরিচালনা করছেন তাতে তিনি তার তীব্র সমালোচনা করেন এবং তার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেছেন। ট্রাম্প আরও বলেছিলেন যে টেরিজা মের স্থলাভিষিক্ত হবার জন্য তিনি যোগ্য ব্যক্তি। তাছাড়া তিনি লন্ডনের অপরাধের জন্য শহরটির অভিবাসীদের দোষারোপ করেন। ট্রাম্প ওই সাক্ষাৎকারে মেকে সতর্ক করে দেন যে ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে নাম মাত্র বেরিয়ে আসে তাহলে ব্রিটেনের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য চুক্তি সম্পাদন করা সম্ভব নয়। তবে সংবাদ সম্মেলনে ট্রাম্প তার অবস্থান নমনীয় করে বলেন তিনি ব্রেক্সিটের ব্যাপারে টেরিজা মের দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন। চেকার্সে যাবার আগে ট্রাম্প স্যান্ডহার্স্টে রয়্যাল মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন। বৈঠকের পর তিনি ফার্স্ট লেডি মেলিনিয়াকে নিয়ে উইন্ডসর কাসলে রানী এলিজাবেথের সঙ্গে এক চা চক্রে মিলিত হচ্ছেন। কিছুক্ষণ আগেই তিনি রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্প তার এই সফরে হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তবে ব্রিটেনে তার এই প্রথম সফরের সময় রাস্তায় তাঁর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। লন্ডনে মেয়র সাদেক খান বলেছেন, এই সব বিক্ষোভ আমেরিকার বিরুদ্ধে নয়, এ হচ্ছে ভয় ও হতাশার রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ। সিরিয়ার পূর্ব প্রদেশের দের এজার বিমান হামলায় ইসলামিক স্টেটের যোদ্ধাসহ কমপক্ষে 54 জন নিহত হয়েছে। এদের মধ্যে 28 জন অসামরিক লোক রয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার ইরাকের সীমান্তের কাছে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় একটি বরফের কারখানাতে হামলা করা হয়। সেখানে অনেক সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। পর্যবেক্ষক সংস্থাটি জানায় যে তৎক্ষণাৎ বোঝা যায়নি যে ইরাকের বিমান নাকি আইএসের বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই হামলা চালিয়েছে। সিরীয় সরকারের সংবাদমাধ্যম সানা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটকেই হামলার জন্য দায়ী করেছে এবং বলছে এতে 30 জন নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে। রয়টারের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বলেছে তারা হয়তো ওই এলাকাতে হামলা চালিয়ে থাকতে পারে। এই জোট আগে ইসলামিক স্টেটের দখলে থাকা এলাকাগুলোতে হামলা চালিয়েছে এবং এই চরমপন্থী দলের বিরুদ্ধে কুর্দিদের সমর্থন দিয়ে আসছে। ইসলামিক স্টেট সিরিয়ার বেশিরভাগ এলাকাতে তাদের দখল হারালেও এখনও দের এজরে সহ বেশ কিছু ছোট ছোট এলাকা তাদের দখলে রয়েছে। পাকিস্তানে পুলিশ বলছে যে 25 জুলাইয়ের জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রচার অভিযানের সমাবেশের কাছে আজ 2টি বোমা বিস্ফোরণে অন্তত 33 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রাদেশিক পরিষদের সদস্যতার একজন প্রার্থীও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সিরাজ রায়সানি নামের এই প্রার্থী বেলুচিস্তান প্রদেশের মাস্তাং জেলায় রাস্তার ধারে তার সমর্থকদের একটি সভায় উপস্থিত হলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারান। ওই বিস্ফোরণে অন্তত 33 জন প্রাণ হারান এবং আরও 40 জন আহত হন। নিহত প্রার্থী ছিলেন সেখানকার একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ এই হামলা চালায়, তবে তাৎক্ষণিকভাবে পুলিশ এই তথ্য নিশ্চিত করেনি। ওই বিস্ফোরণের ঠিক আগে জাতীয় পরিষদের প্রার্থী আকরাম দুররানি বান্নু শহরে তার নির্বাচনী প্রচার অভিযানের সময় তাকে হত্যার প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুররানি একটি মোটর শোভাযাত্রায় যাচ্ছিলেন যখন তার গাড়ির কাছে রাখা একটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরিত হয়। ওই হামলায় 4 জন নিহত ও 40 জন আহত হন, তবে দুররানি অক্ষত অবস্থাতেই রক্ষা পান। বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে মিয়ানমার। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে, তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের উচিত বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
আজ বিজিবির পক্ষ থেকে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে সেনাবাহিনীর যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু তারা তা তো মানছেই না, উল্টো বাংলাদেশের অভ্যন্তরে বারবার ঢুকে পড়ছে। তাই কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করা এবং কূটনৈতিক তৎপরতা চালানো। বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের 4 দিনব্যাপী বৈঠক বৃহস্পতিবার ঢাকায় শেষ হয়েছে। বৈঠকে সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন অপসারণ ও আকাশ সীমা লঙ্ঘন বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু একই দিন সকালে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করল মিয়ানমার। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখন বাংলাদেশে রয়েছেন। 3 দিনের বাংলাদেশ সফরে তিনি শুক্রবার বিকেলে ঢাকায় গিয়ে পৌঁছন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, অস্ত্র, মাদক ও অবৈধ মুদ্রা পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যু আলোচনায় উঠবে বলে জানা গেছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে সংশোধিত ভ্রমণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে কথা রয়েছে। তিনি ঢাকায় ভারতের নতুন ভিসা আবেদন কেন্দ্র এবং সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ ভারত মৈত্রী ভবন উদ্বোধন করবেন বলে কর্মসূচি স্থির করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বর্তমানে কারাবাসরত বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়ার পেছনে বাংলাদেশের হাত রয়েছে, এরকম অভিযোগ নাকচ করেছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনুন আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী উবাইদুল কাদের বলেন, লর্ড কার্নাইলকে ভারতে ঢুকতে না দেওয়ার বিষয়টি ভারত সরকারের নিজস্ব ব্যাপার। তিনি বলেন,
এই অনুমতির ব্যাপারটা সম্পূর্ণভাবে ভারত সরকারের বিষয়, এখানে বাংলাদেশ সরকারের কোন প্রকার সম্পৃক্ততাই নেই।
এদিকে লর্ড কার্নাইলকে ভারতের দিল্লি বিমানবন্দর থেকে বুধবার দেশে ফেরত পাঠানোর ঘটনার তীব্র সমালোচনা করে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস এর এই বর্ষিয়ান সদস্য লন্ডন থেকে স্কাইপতে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের শেখ হাসিনা প্রশাসনের চাপে নতি স্বীকার করে ভারত তাকে সেদেশে ঢুকতে না দেওয়ার বিষয়টি লজ্জাজনক। খালেদা জিয়ার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করে তিনি ভিসা থাকা সত্ত্বেও তাকে ভারতে ঢুকতে না দেওয়ার জন্য ভারত সরকারের ব্যাখ্যা দাবি করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আগামী বছর 26 জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই অনুরোধ পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর তা বিবেচনা করেও দেখছে। দেশের কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত শুধু সম্পর্কের খাতিরে নয়, এর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। জ্বালানি নিয়ে সম্প্রতি মার্কিন মুলুকের সঙ্গে মতবিরোধ হয়েছে ভারতের। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ভারতকে জ্বালানি তেল দেবে বলে জানিয়েও দিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে বলেই মনে করা হয়েছিল। ঠিক সেই সময় ট্রাম্পকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ পাঠায় নয়াদিল্লি। এবার পুরো বিষয়টি ওয়াশিংটন গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলেও খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানের একজন কর্মকর্তা আজ বলেন যে সিরিয়ায় ইরানের অবস্থানের বিষয়ে রাশিয়া ও সিরিয়ার সঙ্গে সমন্বয় রক্ষা করা হচ্ছে এবং এর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। মস্কোভিত্তিক একটি চিন্তক গোষ্ঠী ইন্টারন্যাশনাল ভ্যালেডাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন যে এই সমন্বয় সাধন ইসরায়েলের দাবি অনুযায়ী হবে এমন কোনো কথা নেই। ইসরায়েলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে ইরান তার সৈন্য সরিয়ে নেবে কিনা এই প্রশ্নের জবাবে এই বিবৃতি তে তিনি একথা বলেন। বেলায়েতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম আলোচনার সম্ভাবনা এই বলে নাকচ করে দেন যে ইরান এটা মনে করে না যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য যাওয়াটা ফলদায়ক হবে। চীনা কর্মকর্তারা বলছেন যে দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশের একটি রাসায়নিক স্থাপনায় এক বিস্ফোরণে 19 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেশ 100 নারী গৃহকর্মী নির্যাতিত হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে এসেছেন। সংস্থাটি এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর জন্য অভিবাসন খাতে সুশাসনের ঘাটতি, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 100 নির্যাতিত নারী গৃহকর্মী দেশে ফিরে এসেছেন বলে বিভিন্ন নজরদারি সংস্থা বলছে। বিভিন্ন সংস্থার হিসেবে গত মে থেকে গেল সপ্তাহ পর্যন্ত 2 মাসের কিছু বেশি সময়ে 450 জনের মতো নারী গৃহকর্মী দেশে ফিরে এসেছেন। গত মে মাসেই এসেছেন 260 জনের মতো। নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সাম্প্রতিককালে বেশ 100 নারী গৃহকর্মী নির্যাতিত হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে এসেছেন বলে তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেছে। সংস্থাটি এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর জন্য অভিবাসন খাতে সুশাসনের ঘাটতি, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকাকে বলেন,
নারী কর্মীদের ফিরে আসার মানে সুনির্দিষ্ট তথ্য সংখ্যা নেই, তবে আমাদের ধারণা গত 3 মাসের মধ্যে প্রায় 400 মতো নারী কর্মী ফিরে এসেছেন এবং মূলত তাদের কারণটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নির্যাতন, যৌন নির্যাতন থেকে শুরু করে তাদেরকে শারীরিক নির্যাতন এবং প্রতারণা, মূলত এই 3টা বিষয় এখানে উঠে এসছে। যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ, ফিলিপিন বিভিন্ন দেশ থেকে নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে মোটামুটি ভাবে। তা সত্ত্বেও আমাদের দেশ থেকে 2-পাক্ষিক চুক্তির মাধ্যমে তারা গেছেন এবং গেছেন তো অবশ্যই নিজেদের পারিবারিক উন্নতি, আর্থিক অবস্থার উন্নতি একটা বিষয়, কিন্তু তারা তো জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গেছেন। এই প্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের সহ যারা তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, তারা তারা যে নির্যাতনের শিকার হয়ে, যে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন, সেক্ষেত্রে কোনো ধরনের প্রতিকারের ব্যবস্থা রাখা হয় নাই, করা হয় নাই। তো চুক্তির অংশ হিসাবে বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যে মাধ্যমে তারা গেছেন সেখানে তো হয়নি, এবং এই ঘটনা এরকম ব্যাপক একটা চিত্র প্রকাশিত হওয়ার পরও কোনো ধরনের সক্রিয় অবস্থান আমরা দেখিনি। যেটা
কিন্তু কি ধরনের নির্যাতনের শিকার তারা হচ্ছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য এরকম আছে?
বিভিন্ন ধরনের, এটা তো আসলে শারীরিক নির্যাতন তো অবশ্যই অযৌক্তিক ভাবে এবং প্রতারণার পাশাপাশি যেহেতু নারী কর্মী তাদের ক্ষেত্রে বিশেষভাবে যৌন নির্যাতন অভিযোগ আছে, তবে এই বিষয়গুলো মানুষ সাধারণত নিজের মুখে বলতে চায় না, সেই জন্য সুনির্দিষ্ট চিত্র হয়তো পাওয়া যাবে না। তবে এই ঘটনা যে ঘটেছে সেটা কোনো অস্বীকার করার মতো কোনো
টিএবি বলছে, যেসব নারী গৃহকর্মী নির্যাতিত হয়ে দেশে ফিরছেন তাদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সক্রিয়বাদীরা বলছেন, বিভিন্ন দেশের সাথে কার্যকর দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নারী শ্রমিকদের গন্তব্য দেশে প্রেরণ করতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বিষয়ে চট্টগ্রামের স্থানীয়দের মধ্যে এখন উদ্বেগ দেখা দিয়েছে। ওদিকে স্থানীয়দের সাহায্য করার জন্য সরকারও উদ্যোগ নিয়েছে। এসব বিষয় এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিল।
মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভৌগোলিক সীমানা খুলে দিয়েছিল বাংলাদেশ, আর হৃদয় দুয়ার খুলে দিয়েছিল স্থানীয় অধিবাসীরা। এতে করে পৃথিবীর সবচেয়ে সংকটাপন্ন এই রোহিঙ্গাদের আশ্রয় হয়েছে কক্সবাজারের উকিয়াও টেকনাফে। তবে বছর না পেরুতেই রোহিঙ্গা স্রোতের বিরূপ প্রভাব লেগেছে কক্সবাজারের আর্থসামাজিক বাস্তবতায়। সরাসরি ক্ষতির মুখে পড়েছে অন্তত লক্ষাধিক স্থানীয় অধিবাসী এবং কক্সবাজারের বনভূমি ও জীববৈচিত্র্য। এতে করে রোহিঙ্গাদের প্রতি কিছুটা সহানুভূতি কমেছে কক্সবাজারের মানুষের, অনেক ক্ষেত্রে বেড়েছে অসন্তোষ। তবে রোহিঙ্গা আগমনে অনেকের নতুন কর্মসংস্থান হয়েছে, ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলেছে, যদিও বা এসব সুযোগ খুব বেশি নয়। সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে ভাবছেন স্থানীয়দের জন্য। রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত অনুদানের 25% স্থানীয়দের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে উকিয়া টেকনাফের প্রায় 5 লাখ স্থানীয়দের বিপরীতে 11 লক্ষাধিক রোহিঙ্গা হওয়ায় উদ্বেগ বেড়েছে। তাই স্থানীয়রা চায় রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন। রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন কক্সবাজারের উকিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা তোফায়েল আহমেদ। তিনি তুলে ধরেছেন রোহিঙ্গাদের বিষয়ে তার ব্যক্তিগত ও স্থানীয়দের অবস্থান।
উকিয়া এবং টেকনাফের লাক্ষণিক মানুষ সরাসরি এফেক্টেড। ক্ষেত, খামার, বনজ সম্পদ, পানের বরজ, নিত্য প্রয়োজনীয় মানুষ যেগুলো বিক্রি করে বা যেগুলো খেয়ে জীবন ধারণ করে, সেসব জায়গায় এখন রোহিঙ্গাদের আনাগোনা, রোহিঙ্গাদের বসবাস, রোহিঙ্গাদের প্রতিনিয়ত চলাচলের কারণে যে ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে, নতুন করে ক্ষেত খামার সেখানে লাগাতে পারছে না। মানুষের খাদ্যদ্রব্যর অভাব বলতে না থাকলেও তাদের ঘরে মজুত রাখার মতো ক্ষেত খামারে উৎপাদিত ফসল তাদের নেই। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়াও এলাকার মানুষের কাজের অভাব সেখানে রোহিঙ্গারা ভাগ বসিয়েছে। মানুষের দাবি ছিল যে জিও যেগুলো কানে আছে এসব গুলোতে স্থানীয়দের চাকরি দিতে হবে, স্থানীয়দের পুনর্বাসন করতে হবে, সেটা নানা কারণে এভাবে হয়ে ওঠেনি। যেটুকুন হয়েছে সেটা অপর্যাপ্ত। স্থানীয়দের কিছু কিছু চাকরি দেয়া হলেও এখন কাজ কমে গেছে, এনজিওগুলোর ব্যয় সংকোচনের জন্য স্টাফ ছাঁটাই করা হচ্ছে, এখন স্টাফ ছাঁটাই করা হচ্ছে স্থানীয়দের। এরকম অভিযোগগুলো স্থানীয় বাসিন্দাদের ক্ষুব্ধ করে তুলেছে। স্থানীয় মানুষগুলো কিন্তু সন্তুষ্ট নয়। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সেখানে পাহাড় কাটা অব্যাহত আছে, যে সরকারি বনভূমি সেখানে কেটে রোহিঙ্গাদের বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে। এই এইসব কারণে স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রশ্ন তুলেছে যে রোহিঙ্গাদের জন্য পরিবেশ নষ্ট করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক সংগঠন বা কোনো পরিবেশবাদী সংগঠন চিল্লাচিল্লি করছে না, কিন্তু স্থানীয়রা যদি এক কোদাল মাটি কেটে তখন পরিবেশবাদীরা চিল্লাচিল্লি করে। এখন আমাদের উদ্বেগটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব মিয়ানমারকে চাপ দিয়ে, মিয়ানমার সরকারকে চাপ দিয়ে যে রোহিঙ্গাদের তাদের স্ব স্ব ঘরে বাড়ি দিয়ে ফিরিয়ে দেওয়া হোক।
প্রশাসন ও স্থানীয়দের বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। কেবল উকিয়া টেকনাফের মানুষ নয়, রোহিঙ্গাদের কারণে পুরো কক্সবাজারের মানুষ ক্ষতিগ্রস্ত। তাই জেলাবাসীর জন্য বিশেষ নজর দিচ্ছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অবশ্যই উকিয়া টেকনাফ ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, কিন্তু তার সাথে সাথে এই জেলার সকল উপজেলার নাগরিকরাই, এই যে আমাদের বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকরা এসছে, সেই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে কক্সবাজার শহর থেকে আশেপাশের এলাকাগুলোতে। তারপরে সরকারি দপ্তর গুলো এখন অধিকাংশ সময় ব্যয় করে এই রোহিঙ্গা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এই দপ্তর গুলোতে যেসব মানুষজন, সাধারণ মানুষজন দূর দূরান্ত থেকে সেবা নিতে আসে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তারা তাদের সেবাটা ঠিক মতো পাচ্ছে না। এই সরকারি দপ্তর গুলো তাদের যে রেগুলার ওয়ার্ক গুলো আছে, লোকাল গভর্নমেন্ট ডিভিশন, তাদের যে ইউজিডিপি প্রজেক্ট এবং আরো কিছু প্রজেক্ট কাজ করছে, সেগুলো এই কক্সবাজার জেলাকে একটু আলাদা করে দেখার চেষ্টা করছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমাদের যে টিআর বা কাবিকা, এগুলো সরকারের যে বরাদ্দটা আছে অন্য জেলার চেয়ে বাড়িয়ে দিচ্ছে। আমাদের যে ইউএনএসটিআর সাথে জেআরপি হয়েছে, যেটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, সেখানে $951 মিলিয়ন যে ফান্ড আসবে সেটা 25% টাকা ব্যয় হবে পোস্ট কমিউনিটির জন্য, সেক্ষেত্রে জেলার সকল মানুষই উপকৃত হবে। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের যে ডিক্লেয়ার দিয়েছে যে $480 মিলিয়ন সেটা সুবিধা পাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করছে, এই পৌরসভা সহ অনেক জায়গায় কাজ করছে।
রোহিঙ্গাদের প্রত্যাশা প্রত্যাবাসন বিষয়টা অনেকটা জটিল একটি প্রক্রিয়া বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। তার মতে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ব্যবস্থাপনা খুবই সতর্কতার সাথে করতে হবে, স্থানীয়দের বিষয়টিও দেখতে হবে।
আমাদের যে প্রশাসনিক জনবলের উপস্থিতি, পুলিশ ক্যাম্প ইত্যাদি, এই ধরনের নানা সীমাবদ্ধতা আছে, এগুলি আমাদের একটু সময় লাগছে। এগুলি আমাদের যে পরিকল্পনা অনুযায়ী যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে হয়তো এই বছরের শেষ নাগাদ গিয়ে আমরা অনেক বেশি পুলিশ ক্যাম্প পাবো, তখন হয়তো এগুলি আরও করা নজরদারির মধ্যে রাখার সুযোগ সৃষ্টি করবো। চার এক চতুর্থাংশ আমরা আমাদের যে হোস্ট কমিউনিটি, স্থানীয় জনগোষ্ঠীর যে সমস্যা সেগুলি দূরীকরণের জন্য আমরা নিবেদিত করব। এর বাইরে কিন্তু বাকি যে 75% বা 3/4 সেটি কিন্তু নানাভাবে প্রকারান্তরে পরোক্ষভাবে হলেও কিন্তু আমাদের হোস্ট কমিউনিটির উপকারে আসবে। কিন্তু এই জন্যই বলা হয়ে থাকে যে ইংরেজিতে এভরি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটিস এট দ্য সেম টাইম। ক্রাইসিস সংকট শুধু সমস্যার সৃষ্টি করে না, এটা কিন্তু অনেক সম্ভাবনার দুয়ার খুলে দেয়। সেই সম্ভাবনা আমরা কতটুকু কাজে লাগাতে পারবো সেগুলো আমাদের দক্ষতার উপর, আমাদের প্রজ্ঞার উপর, আমাদের দৃষ্টির উপর নির্ভর করবে।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে উচ্চকিত প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ, আর রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে বিশ্ব সম্প্রদায়, এমনটাই প্রত্যাশা সকলের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভারতে আগামীকাল প্রতি বছরের মতো জগন্নাথের রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তির সমাগমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আগামীকাল জগন্নাথের রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি বছর জগন্নাথ ধাম পুরীতে রথযাত্রা উৎসব উপলক্ষে সারা দেশের সব প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে, সেই সঙ্গে পুণ্য সঞ্চয়ের আশাও থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে এবার যেন এত ভক্তের ভিড়ে দুর্ঘটনা বা অন্য কোনো অঘটনের থেকেও অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে বেশি। রেলপথ বা সড়কপথেই সব লোকজন পুরীতে আসেন, তাই শহরের এই দুই প্রবেশপথে পাহারায় পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। ওদিকে সমুদ্রপথে কড়া নজর রাখছে উপকূলরক্ষী ও নৌবাহিনী, আকাশে টহল দিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার। তবে এইসবে ভক্তজনের ভ্রুক্ষেপ নেই, রেল কর্তৃপক্ষ বেশ কিছু পুরী স্পেশাল ট্রেন দিয়েও যাত্রী ভিড় সামলাতে হিমশিম। রথের রশি টেনে পুণ্য সঞ্চয়ের লোভে কলকাতার কয়েকটি আদালত প্রায় খালি করে আইনজীবীরা চলে গিয়েছেন পুরীতে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুরু হচ্ছে আমাদের কলিন শো আলাপন। আজকের বিষয় বিশ্বকাপ ফুটবল 2018, এবং সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা, সেলিম। আজকে তো বিশ্বকাপ না হয়ে আর কোনো আলোচনা হয় না,
কোনো আলোচনা হয় না,
কারণ সেমিফাইনাল তো হয়ে গেল, তারপরে এখন আবার যাচ্ছে যে
তৃতীয় স্থান নির্ধারণ,
তৃতীয় স্থান নির্ধারণ ইংল্যান্ড আর বেলজিয়াম, আর তারপরে ফাইনাল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এবং অন্যতম ছোট দেশ বলা হচ্ছে। কারণ একটি কথা মনে রাখতে হবে, অনেকেই এটা ভুল করছিল যে ক্রোয়েশিয়া হয়তো সবচাইতে ছোট দেশ জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু উরুগুয়ে তার থেকে ছোট। উরুগুয়ে বিশ্বকাপ জিতেছিল যখন,
আপনার অন্যতম ছোট দেশ যেরকম বলা উচিত তেমনি ভাবে বলা উচিত যে তরুণ দেশ,
এখন যেটা বলছে যে পূর্ব আর পশ্চিমের সেই ঝামেলা তো এখন নেই, সুতরাং ইউরোপীয় দুই দেশে মোকাবেলা হবে।
আমাদের ফাইনাল খেলার মানে আমরা যারা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাস করছি তাদের মাঝখানে মাত্র একটি দিন আছে, আর পৃথিবীর ম্যাপ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সময়ের
ব্যবধান আছে,
অপেক্ষা করছে। তো আমরা দেড় দিনের মতো দূরে আছি ফাইনাল থেকে, কিন্তু তৃতীয় স্থান নির্ধারণই হবে আগামীকাল 14 তারিখ
ইংল্যান্ড আর বেলজিয়াম।
হ্যাঁ, তো কি হবে, নানান রকম প্রেডিকশন আপা হচ্ছে ইতিমধ্যেই।
ইংল্যান্ডের দিকে পাল্লা ভারী, কারণ ইংল্যান্ড বলা হচ্ছে যে ভালো খেলেছে, সব কিছু হয়েছে, আর ওই যে হারিকেনের আলোর ছটা।
ও, আপনি তৃতীয় স্থান নির্ধারণের কথা বললেন।
হ্যাঁ,
আচ্ছা, হারিকেনের আলোর ছটা কিন্তু সত্যি সত্যিই লাগবে, ওরা মানে ফাইনালে না যেতে পারলেও হ্যারি কেইন কিন্তু গোল্ডেন বুট পাচ্ছে, এটা নিয়ে মোটামুটি নিশ্চিত
হবে ইয়েতে। কিন্তু এখন দেখা যাক বেলজিয়াম তাদের দলগত সমন্বয়টা কতটা রক্ষা করে খেলতে পারে, কারণ এ পর্যন্ত এবারের বিশ্বকাপে একটি জিনিস লক্ষণীয় কিন্তু, বলতো কি তোমাকে আমি দাদার উত্তর দিতে বলি, শোনো, এ পর্যন্ত আমরা দেখেছি যে মহানায়ক তৈরি হয়, মেসি হচ্ছে, মারাদোনা হচ্ছে, তারপরে পর্তুগালের রোনাল্ডো হচ্ছে, এই স্টার তৈরি হচ্ছে এক একজন। মিলোস্লাভ ক্লোস হলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ যখন জার্মানি ইয়ে করলো বা জয় করলো, কিন্তু এবার দেখা যাচ্ছে যে দলগত সমন্বয়ের ভিত্তিতে সেই দলগুলো এগিয়ে এসেছে যাদের মধ্যে সংঘবদ্ধতা ছিল,
একক কোনো স্টারের কৃতিত্ব দেখা যাচ্ছে।
যেমন একটু আগেই আমাদের প্রযোজক আজকে তহিদ, তার সাথে কথা বলছিলাম, তহিদ কিন্তু এটা প্রসঙ্গটা এনেছিল যে আমরা যেমন দেখলাম যে মেসি একেবারে বিশ্বের এখন সেরা ফুটবলার, কিন্তু তারপরেও যেহেতু তার দল তার সাথে ওই সমন্বয়টা রক্ষা করতে পারলো না,
কারণে
আর্জেন্টিনা পিছিয়ে গেল।
না, মেসি তো এবার খেলতেই পারেনি। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনায় যাব, তার আগে আমি একটু আমাদের আজকের আলোচনার অতিথিদের পরিচয় করিয়ে দিই।
বেশ,
আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খুব নাম করা একজন খেলোয়াড়, আমাদের কাছাকাছি এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে, মোস্তফা হোসেন মুকুল, ফুটবলার মুকুল বলে সবাই চিনতেন। মুকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলাপনে।
ধন্যবাদ, খুব ভালো লাগছে তোমাদের সাথে জয়েন করে। আসসালামু আলাইকুম
রুকিয়া বা। আর মস্কো থেকে যোগ দিয়েছেন মানজুর মোর্শেদ, যমুনা টেলিভিশনের আরো কয়েকদিন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, আজকেও ফাইনালের আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অসংখ্য ধন্যবাদ মানজুর মোর্শেদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আচ্ছা, তা আমরা আলোচনার শুরুতে আমার মনে হয় মানজুরের কাছে পরিস্থিতিটা একটু জেনে নেই,
এই মুহূর্তে সেখানকার অবস্থাটা কি, যেখানে তিনি আছেন,
ফাইনালের কি প্রস্তুতি দেখছেন আপনি?
হ্যাঁ, এই মুহূর্তে তো আসলে ফাইনালের দুটি দল, তারা তো এখানে রয়েছে, মস্কোতে রয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এবং আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, ওখানে যে দুটো দল দুটি খেলবে সেন্ট পিটার্সবার্গে বেলজিয়াম এবং ইংল্যান্ড, তারা চলে গেছে ওখানে। বা 64 ম্যাচের বিশ্বকাপ, 62টা শেষ, দুটি ম্যাচ বাকি রয়েছে। ইনফ্যাক্ট কালকে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা, ওটা আনুষ্ঠানিকতার ম্যাচ, ওটা ঘিরে আসলে খুব বেশি কারো আগ্রহ থাকার কথাও নয় এবং সেটা নেইও। মূলত যেটা হচ্ছে যে ফাইনালের আগে সবাই একটা ফুরসত পেল আবার একটু দম নেয়ার, যে বিশ্বকাপটা একেবারে শেষের পথরেখায়, শেষ ম্যাচটির আগে একটু যেন ঝিমিয়ে পড়েছে, কিন্তু আমার ধারণা কালকে থেকে আবার সবাই উদ্গ্রীব হয়ে যাবে। এবং যতটুকু জেনেছি যে 10-12,000 ফ্যান, ফ্রেঞ্চ ফ্যান কিন্তু এই মুহূর্তে মস্কোতে রয়েছে। ক্রোয়েশিয়ার সংখ্যাটা 2-2.5 মতো হবে, হয়তো বা তাদের সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং যতটুকু শুনেছি, ছোট্ট একটা দেশ, 42 লাখ জনসংখ্যা, ওখানকার যারা ট্যুর অপারেটর তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন, প্রচুর কিন্তু ফ্লাইট আসছে। একটা বই এসেছে ফাইনালের আগে 457 জন কোয়াট এসেছেন, এখন কিন্তু কোয়াটটা সংখ্যায় কম হলে ওরা যেখানে যাচ্ছেন বেশ একটা কালারফুল একটা মানে বিষয় ঘটছে আর কি,
লাল সাদার একটা
বলেন বা লুজনিকির আশেপাশে বলেন, যেখানে দেখা হচ্ছে ওদেরকে বেশ চমৎকার লাগছে আর কি।
হ্যাঁ, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকবে, কারণ তাদের কিন্তু, তারা যেটা আমরা বলি অন্য সব খেলাতেই আন্ডারডগ, এখানে তাদের হারার বা হতাশ হওয়ার কিছু নেই, ফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া, এটা একটা বিরাট ব্যাপার।
এবং আরো উল্লেখ করার বিষয় হলো যে 98 সালের বিশ্বকাপে যে ফ্রান্সের সঙ্গে হেরে তারা তৃতীয় স্থানে যেতে হয়েছিল সেমিফাইনাল থেকে হেরে গিয়ে, সেই ফ্রান্সের সঙ্গে
ফাইনালে ফাইনালে। এবং আরেকটা জিনিস বলছে যে সেখানেও কিন্তু একজন মহানায়ক আছে বিশ্বকাপের ক্রোয়েশিয়া দলে,
গোল্ডেন বুটের প্রতিযোগিতায় কিন্তু এমবাপ্পের নামও ছিল, মডরিচের নামও ছিল, কিন্তু সবকিছুর তুলনায় হ্যারি কেইন হচ্ছে সবার এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত হয়তো তার নামই আসবে। আমরা একটু কি মোস্তফা হোসেন মুকুলের কাছে আসব, আপনার কি মনে হয় ফাইনাল কেমন হবে এবার বিশ্বকাপ ফাইনাল?
ধন্যবাদ। আসলে আমার কিছু বলার আগে আমি রোকে আবার কথায় ফিরে যাচ্ছি, উনি আমার কথাটা বলে দিয়েছেন। আসলে এখানে সুপারস্টার বলতে সেই শব্দটা বিলীন হয়ে গেছে, এখন খেলাটা হচ্ছে টোটাল টিম ওয়ার্কের উপরে। রাশিয়া একটা ছোট্ট দেশ হলেও এখানে 11 জন ফুটবলার খেলছে এবং সেটা প্রমাণ করেই তারা কিন্তু
এগিয়ে এসেছে ফাইনালে।
সো দে ডিজার্ভ এ বিগ ক্রেডিট। আর ফ্রান্স দেখেন যে অনেকগুলি খুব ভালো মানের খেলোয়াড় কিন্তু কোন সুপারস্টার নেই, এছাড়া দলগত টিম হিসাবে খেলে তারা এই চমৎকার প্রতিটা খেলায় তারা একই ধারার খেলা খেলে ফাইনালে আসছে।
এবং এই কথাই উল্লেখ করেছেন তাদের কোচ দিদিয়ের, যিনি 1998 সালের বিশ্বকাপ জয়ী ফরাসি দলের মিডফিল্ডার ছিলেন। এবং দিদিয়ের বলেছেন যে এবারে কিন্তু আমরা কোনো তারকাকে দেখছি না, এবার আমার দল অত্যন্ত সুসংগঠিত এবং তারা পরস্পর পরস্পরের সাথে সমন্বয় রক্ষা করে খেলছে এবং সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য হবে বলে আমি আশা করছি। কোচ হিসেবে দিদিয়ের এই মন্তব্য এখন
সেজন্য আমরা আমার দৃষ্টিতে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো, বাট আই ডু গিভ ক্রোয়েশিয়া চমৎকার ফুটবল খেলে ফাইনালে
এসেছে।
এবং ইংল্যান্ডকে একটা আমি বলবো আর কি, যে সবাই খুব হাইলি রেটেড, বাট সেকেন্ড হাফে ওরা মনে হয় অনেকটা খেয়ে হারিয়ে ফেলছে, মানে
দ্বিতীয়ার্ধে গিয়ে বা খেলার শেষের দিকে গিয়ে তারা যেন দমে যাচ্ছে, এটা কেন হচ্ছে?
এটা হচ্ছে আপনি দেখেন এই যে স্টারগুলি এরা সদ্য সমাপ্ত বিভিন্ন দেশের লীগ গুলি খেলে ভীষণ টায়ার্ড। ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বল গেম, এখানে আপনি প্রচুর মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ দরকার। আমি বলি না যে তারা সবাই ইংল্যান্ড দলের প্রত্যেকটা প্লেয়ার আপনার নাম করা প্লেয়ার, বাট আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ যত এগিয়ে আসছে প্রত্যেকটা প্লেয়ারকে কেমন জানি টায়ার্ড মনে হচ্ছে, কেন জানি হচ্ছে, হুইচ ইজ লাইক ওরা প্রত্যেকটা প্লেয়ারই ইউরোপের ইংল্যান্ডের বড় বড় দলগুলিতে খেলে, ওখানে প্রচুর মানে
টাকার ছড়াছড়ি কম নেই। আমি কিছুক্ষণ আগে একটি আর্টিকেল পড়লাম যাতে দেখা গেছে, যাতে বলা হয়েছে যে ক্লাব ফুটবলে এরা কোটি কোটি টাকা পান, ঠিক আছে, রোনালদো মেসি নেইমার প্রচুর পরিমাণে টাকা পান, কিন্তু বিশ্বকাপ ফুটবল যখন হয় তখন এরও বিরাট একটা বাজেট থাকে। এবারের বিশ্বকাপের বাজেট হচ্ছে $400 মিলিয়ন। এই $400 মিলিয়ন কে কত টাকা পাবে তারও একটি হিসেব দেওয়া হয়েছে। তো সেই হিসাবে ইন্ডিভিজুয়ালি এক একজন প্লেয়ার কত পাবেন ক্লাবগুলোর হিসাবে সেটা খুবই সামান্য তাদের জন্য, কিন্তু দলীয় হিসাবে কিন্তু একেবারেই কম না। যেরকম 32টি দল যারা খেলতে আসবে প্রথম পর্বে, যারা খেলবে প্রথম পর্বের জন্য কোয়ালিফাই করা মানেই হচ্ছে $1.5 মিলিয়ন, $1.5 মিলিয়ন করে পাওয়া,
মানে সেখানেও তারা যথেষ্ট টাকা তাদের দেয়া হবে।
প্রথম পর্ব থেকে যারা চলে যাবে, আটটি দল তো প্রথমে চলে যাবে, হ্যাঁ, তারা $8 মিলিয়ন করে পাবে। এরপরে ১৬ দলের পর্ব থেকে বাদ যাবে তারা $16 মিলিয়ন করে পাবে। $16 মিলিয়ন মানে হচ্ছে ১৩৪.৫২ লক্ষ টাকা বাংলাদেশি টাকায়।
তুমি আমার টাকা হিসাব করলে তো আমি গুনে উঠতে পারবো না।
এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালের কথা বললাম। আচ্ছা, এখন ফাইনালে চলে আসি, সময় বেশি না দিয়ে। একেবারে ফাইনাল যারা হবে তাদের মধ্যে যে টাকার ভাগাভাগি হবে সেটি হলো বাংলাদেশি মুদ্রায় না, রানার্স আপ যে দল হবে সে দল পাবে $28 মিলিয়ন, আর যে দল চ্যাম্পিয়ন হবে সে পাবে $38 মিলিয়ন।
যাক, অনেক টাকা হয়েছে, এগুলো তুমি আর আমাকে হিসেব বলো না। আমি শ্রোতাদের এখন মনে করিয়ে দিতে চাই যে আপনারা শুক্রবারের আলাপনের আলোচনায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং তৃতীয় স্থান কারা নেবে সেই সব বিষয় নিয়ে আলোচনা শুনছেন, বিশ্বকাপের বিভিন্ন খবরাখবর শুনছেন, সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন স্টুডিওতে 2026193062। বলো।
আচ্ছা, আমি এখন মঞ্জুর মোর্শেদের কাছে একটু জানতে চাচ্ছি, এই বিশ্বকাপ ফাইনাল নিয়ে রাশিয়াতে যারা অবস্থান করছেন এই মুহূর্তে, যারা খেলা দেখতে এসেছেন বাইরে থেকে কিংবা মূল রাশিয়ান, তারা কে কি ভাবছেন, কোন দলের পক্ষে কথা বলছেন মানুষ বেশি, কে জিতবে?
একটা জিনিস আপনাকে বলে রাখি যে সেটা হচ্ছে যে যখন ক্রোয়েশিয়ার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া ম্যাচটা জিতলো তখন সাধারণ দর্শকদের কিন্তু খুব উদ্বেলিত হতে দেখেছি, তারা অধিকাংশই কিন্তু ক্রোয়াটদেরকে সাপোর্ট করেছে। সুতরাং তারা যখন ফরাসিদের সঙ্গে খেলতে নামবে তখন কিন্তু রাশিয়ানদের একটা বড় অংশ সাপোর্ট করবে ক্রোয়াটদেরকে, সুতরাং একটা অ্যাডভান্টেজ কিন্তু ক্রোয়াটরা পাবে মাঠে বলে আশা রাখি।
মানে একটু দেশি দেশি ইমেজ পাবে।
আমাদের উপমহাদেশের কথা একটু বলি, যেটা হচ্ছে যে এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কিন্তু 3-0 আর্জেন্টিনা হেরেছিল, এই ক্রোয়েশিয়া আর্জেন্টিনা ফ্রান্সের কাছে 4-3 হেরে আর্জেন্টিনা বিশ্বকাপটা শেষ হয়ে গেছে। আর্জেন্টিনা যে দুটো দলের কাছে হেরেছে সেই দুটো দলই কিন্তু ফাইনালে খেলছে, সুতরাং আর্জেন্টিনা ভক্ত যারা আছেন তাদের সাথে যাদের সঙ্গে যাদের কথা বলেছি উপমহাদেশের যারা তাদেরকে তারা কিন্তু ক্রোয়েশিয়ার প্রতি তাদের সফটনেস রয়েছে, সুতরাং এবং মাঠে যারা খেলা দেখতে যাবেন তাদের বড় একটা অংশ কিন্তু মোটামুটি নিরপেক্ষ দর্শক, কিন্তু সেই নিরপেক্ষতা আসলে ফাইনাল ম্যাচ যখন তারা দেখতে শুরু করবেন সেই নিরপেক্ষতা থাকবে না, কোনো একটা পক্ষে তারা চলে যাবেন, তো সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা বেশিরভাগই ক্রোয়েশিয়ার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ফ্রেঞ্চ যারা এসেছেন তারাও কিন্তু ম্যাচটা উপভোগ করতে চাইছেন। আজকে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেক সাপোর্টারের সঙ্গে, তারা অনেক প্রস্তুতি নিচ্ছেন। যদি আমি আজকে বলি, আজকে আমি একটা প্রেস মিট কভার করেছি ডিডিয়ের ড্রগবা, যারা বিখ্যাত ফুটবলার, চেলসিতে খেলেছিলেন আইভরিয়ান, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিকরা যে এই বিশ্বকাপটাকে তুমি কিভাবে দেখলে, তিনি একটা কথা পরিষ্কার বলেছেন যে এই বিশ্বকাপটা আমার কাছে মনে হচ্ছে এটা অন্যান্য বিশ্বকাপের থেকে একেবারে আলাদা, এই বিশ্বকাপটা নতুন একটা ঘরানা সৃষ্টি করেছে, ফুটবলটাকে নতুন ভাবে বিশ্বের কাছে নিয়েছে, সেটা হচ্ছে টিম ডিফেন্ডিং, মানে ডিফেন্ডার যিনি তিনি আমার গোল করেছেন আবার দিকে নেমে এসে পুরো দলকে বাঁচিয়ে ফেরত, সেই কাজটা যে যে দুটো দল সবচেয়ে ভালো করেছে সেই দুটো দলকেই তোমরা অসাধারণ টিম স্পিরিট এটার মধ্যে এই দলটার মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা খেলোয়াড়ই বিশ্বমানের, যে কারণে ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ওই পিছিয়ে পড়েও কামব্যাক করে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। তো আমার মনে হয় যে ক্রোয়েশিয়া শেষ সামরটা দেবে, তবে এনগোলো কন্তের জন্য তিনি ফ্রান্সকে এগিয়ে রেখেছেন, উনি বলেছেন যে এই বিশ্বকাপের সেরা মিডফিল্ডার হচ্ছে ফ্রান্সের এনগোলো কন্তে এবং তিনি অসাধারণ খেলছেন এবং আমার ধারণা শেষমেশ তিনি ম্যাচটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এবং তাকে হয়তো চ্যালেঞ্জটা জানাবেন লুকা মদ্রিজ, ইভান রাকিটিচ, সুতরাং মিডফিল্ডের একটা লড়াই আমরা ফাইনালে দেখতে যাচ্ছি, এরকম কথা তিনি বলেছেন।
আচ্ছা, আমরা আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, তার বক্তব্য শুনে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো,
কে লাইনে আছেন?
আমি আমি বিথি।
ও বিথি লাইনে আছেন, নাসরিন হুদা বিথি।
হ্যালো
হ্যালো,
নাসরিন হুদা বিথি, বাংলাদেশে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রস্তুতি কার কেমন, কেমন দেখছেন?
এখন তো আসলে বাংলাদেশি সবসময় যেটা আমরা
বলো
জি, মানে আমরা যেটা প্রতিবার মানে প্রতি বছর বিশ্বকাপের সময় দেখি যে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টারই বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং এবারও দেখেছি আমরা বাংলাদেশে যে সব পতাকা যেরকম ছিল আর্জেন্টিনা ছিল এবং সব সাপোর্টাররা খুব খেলা নিয়ে খুব
মেতে ছিল। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ফাইনালে যাচ্ছে বিথি, আমরা যেটা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে তো ফাইনালের নির্ধারণ হয়ে গেছে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া খেলবে, সেখানে কার দিকে পাল্লা ভারী?
এখন যে আমাদের বাংলাদেশে এখন আমরা যেটা দেখছি ক্রোয়েশিয়ার দিকে একটু পাল্লাটা ভারী হচ্ছে এবং সবাই যাকেই জিজ্ঞেস করি তারা ম্যাক্সিমামই ক্রোয়েশিয়ার সাপোর্টার আর কি।
আচ্ছা,
এখন পরশু দিন ফাইনাল খেলা হবে, তার জন্য সবাই অপেক্ষায় আছে, কালকে তো খেলা হবে ইংল্যান্ড আর
বেলজিয়াম,
এখন দেখা যাক বাকিটা আর কি, ফাইনালের পরশু দিনের অপেক্ষায় সবাই আছে এবং সব উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে যে কি
এবার নতুন কিছু দেখতে চায়। আর আমাদের লাইনে আরেকজন শ্রোতা রয়েছেন, প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল। প্রিয়ঞ্জিত, আপনি লাইনে আছেন? বলুন তো আপনার বক্তব্য।
আমি জানতে চাই,
হ্যালো প্রিয়ঞ্জিত,
আমার বক্তব্য হচ্ছে যে লাতিন আমেরিকা ফুটবল এত উন্নত এবং তাদের এবারে দুটো ফেভারিট টিম ছিল আমাদের প্রিয় আর্জেন্টিনা ব্রাজিল, তাদের কোন স্থান হলো না, এটা কি দিকে মানে কোন দিক চিহ্নিত করছে যে
আমি বলবো যে এটা উন্নতি, আমরা ইন্ডিভিজুয়াল স্কিলের চেয়ে এখন টিম হোল টিম খেলাটা উন্নত হওয়াতে, টিম স্পিরিটটা বেশি হওয়াতে খেলার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা জ্বলন্ত প্রমাণ হলো ক্রোয়েশিয়া। আর আমি ঠিক বলবো না যে খেলার অবনতি হয়েছে, খেলা উন্নত হয়েছে। আপনি প্রতিটা টিমেরই খেলা দেখেন, যেমন একটু আগে আমরা যিনি বললেন যে আসলে ক্রোয়েশিয়ার গোল খেয়ে পিছিয়ে পড়েও সেকেন্ড হাফে বা ধীরে ধীরে খেলা যে তারা ফিরে এসছে, এটা একটা টিম স্পিরিটের উদাহরণ, হুইচ ইজ এ ভেরি গুড সাইন, যে আমরা দুই গোলে কোনো টিম এগিয়ে থাকার পরেও কামব্যাক করে তিন গোলে জিতা, ওয়ার্ল্ড কাপের মতো খেলা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল, হুইচ ইজ এ প্রুফ অফ দ্যাট টিম খেলাটা বা ইন্ডিভিজুয়াল স্কিলের খেলাটা অনেক উন্নত। আমার মনে হয় সেদিকটা দিয়ে আমরা ঠিক এটা বলতে পারবো না যে খেলা অবনতি হয়েছে। আর আমরা যারা, আমি যখন খেলতাম বা আমরা যারা মানে বাংলাদেশি বা ওই দিকের, আমরা সবসময় ব্রাজিল আর আর্জেন্টিনার একটা দেখেছি, কিন্তু ওইটা আমরা এখন ভুলে গিয়ে যদি ফুটবলের কথা চিন্তা করি আপনি, তাহলে দেখবেন যে আসলে টিম, টোটাল টিম খেলাটা প্রত্যেক যারা ভালো খেলছে তারাই এগিয়ে যাচ্ছে।
ওই দিক থেকে আমাদের প্রযোজক সঞ্জনা, আমাদের প্রযোজক একটু দেখাও তো, কারণ আমরা দেখাতে চাই শ্রোতা দর্শকদের যে প্রযোজক বেশ তৎপর রয়েছেন, তিনি মাঝে মধ্যেই আমাদের খবরাখবর দিচ্ছেন, টেলিফোনে সংযোগ স্থাপন করছেন, এবং তাহিদুল ইসলাম আমাদের জানিয়ে দিল এই মুহূর্তে যে মস্কোর ওই লুজনিকি স্টেডিয়ামে চূড়ান্ত খেলা দেখার জন্য ভারত থেকে দুই তারকা গেছেন। তারকাদের যেখানে এখন মানে ফুটবলের মাঠে তারকারা আর তারকার রশ্মি ছড়াচ্ছে না, কিন্তু সেখানে স্টেডিয়ামে দর্শক আসনে ভারতের দুই তারকা, উজ্জ্বল তারকা গেছেন।
আচ্ছা এখন আমাদেরকে
বলো বলো,
উজ্জ্বল তারকা হচ্ছে
অমিতাভ বচ্চন এবং
অভিষেক বচ্চন,
এই দুজন যাবেন, মানে বাবা আর পুত্র দুজনে গিয়ে তারা খেলা দেখবেন এবং তারকা রশ্মি ছড়াবেন ভারতের পক্ষ থেকে।
আচ্ছা আমাদের আজকের আলোচনায় আলাপনে প্রতিদিন আমি আর আপনি বেশিরভাগ সময় বসি, কিন্তু আজকে আমাদের সঙ্গে তাহিরা কিবরিয়া বসেছেন। কেন বসেছেন তার একটি কারণ আছে, কারণ হচ্ছে তিনি 1994 সালের বিশ্বকাপ ফুটবলের একজন মাঠে বসে দেখা দর্শক।
আচ্ছা বিশ্বকাপ ফুটবল তখন হয়েছিল সেবার এই এখানে যুক্তরাষ্ট্রে, কোন মাঠে
বসেছিলেন? আমাদের আরএফকে স্টেডিয়াম যে আছে ডিসিতে, সেখানেই বসেছিলাম। যদিও রোকে আপা ফাইনাল খেলা দেখার অসম্ভব ইচ্ছে ছিল, কিন্তু ফাইনাল খেলা আপনি তো জানেন প্যাসাডিনাতে হয়েছিল, ক্যালিফোর্নিয়াতে, সেটা তো সম্ভব হয়নি। তো আমার সৌভাগ্য হয়েছিল স্পেন আর সুইজারল্যান্ডের খেলা দেখার, যদিও মনে মনে ভাবছিলাম ব্রাজিলের খেলা যদি দেখতে পারতাম। সবারই আপনারা, আমাদের দর্শক শ্রোতারা তো ব্রাজিলের ভক্ত, এবং তখন আমি সবে এসেছি বাংলাদেশ থেকে, মাত্র 3 বছর হয়েছে 94-এ, তো ব্রাজিলের খেলা দেখা হলো না,
বিশ্বকাপের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই যে অভিজ্ঞতা, শুধু যে আনন্দ মাঠে বসে খেলার আনন্দটা কিন্তু শুরু হয়ে গেছিল রোকেয়াপা অনেক আগে, কারণ ওই সময় টিকিট পাওয়াটা ভীষণ একটা ঝামেলা ছিল, এখন তো অনলাইনে সবাই বসে অনলাইনে টিকিট করে চলে গেলাম, আগে থেকে জানতে পারি যে টিকিট পাচ্ছি কি পাচ্ছি না,
লটারির মতন টিকিট আসে হাতে,
লটারির মতো। তখন হয়েছিল কি, টেলিফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কাটিয়েছি একটা টিকিট পাওয়ার জন্য। তারপরে যেটা হলো যে ওরা রেজিস্ট্রি করে বাসায় মেল করে পাঠাবে, সেটাও একটা উত্তেজনা যে আসবে কি আসবে না। তারপরে তো গেলাম খেলা দেখতে, প্রচণ্ড গরম জুলাই মাসের, কিন্তু অসম্ভব ভালো খেলা ছিল, দুটোই ভালো টিম স্পেনের খেলা,
ভালো কি মাঠে বসে খেলা দেখা বিশ্বকাপের,
দারুণ একটা উত্তেজনা, দারুণ একটা উত্তেজনা। আপনিও তো বহু খেলা দেখেছেন রোকে আপা, কিন্তু আমার ভাগ্যে একটাই হয়েছে।
হ্যাঁ, 1994 সালে তো যেহেতু পুরো বিশ্বকাপ কভার করার সুযোগ ছিল, এবং সেটাও একটা অভিজ্ঞতা যে এখানে ভয়েস অফ আমেরিকাতে অনেক সাংবাদিক আমরা গিয়েছিলাম, এবং আমাদের এডিটর ছিলেন পার্ক ব্রুয়ার, আফ্রিকা থেকে গিয়েছিলেন সানি ইয়াং, তো আমরা ভাগ করে নিয়েছি যে কোন মাঠে কতদিন যাবো, কারণ সব মাঠে সবার সব
সবার তো সম্ভব না, এবং সব খেলা দেখা,
আর এক জায়গা থেকে আরেক জায়গা তো যেতে হতো,
আর আমেরিকায় তো ওয়াশিংটন থেকে আপনার ক্যালিফোর্নিয়াতে যাওয়াটাই সাত শুধু 5-7 ঘন্টার
সরাসরি ফ্লাইট। তো যাই হোক, এটা ছিল
একটা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম যেহেতু বলা হলো, আমি আর 2-3 জন বিখ্যাত লোক,
কিন্তু সেলিম আমার মনে হচ্ছে খেলা দেখে সবাই স্টার দেখতে, মানে তারকা দেখার
উৎসাহ, তারকা দেখার জন্য সেই, এই যে রকম ফাইনালে উপস্থিত থাকবেন ওআইসি সভাপতি, উপস্থিত থাকবেন উত্তর উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী,
আচ্ছা যাক
এই দুইজনের নাম বলেছে, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন থাকবেন,
হ্যাঁ
নিশ্চয়ই, স্বাগতিক দেশের প্রেসিডেন্ট,
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট,
হ্যাঁ অবশ্যই থাকবেন,
আমি জানি না ফ্রান্সের প্রেসিডেন্ট,
অসম্ভব দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু ক্রোয়েশিয়ার
প্রেসিডেন্ট শাহজলি যেতে বিরাট মানে একটা উৎসবের আয়োজন করছেন, এবং এখানে বলে রাখি রবিবার দিন কিন্তু ফরাসি যে দূতাবাস আছে,
হ্যাঁ তারা
সেখানে আয়োজন করেছে সরাসরি মস্কোর ওই লুঝনিকি স্টেডিয়ামে।
তবে সেলিম এবং রোকেয়াপা একটা তথ্য আমি জানাতে চাই যে এবার ফাইনালে ফ্রান্স দলে 5 জন মুসলমান খেলোয়াড় কিন্তু আছে, এটা তো
বেশ, হ্যাঁ একটা জিনিস,
5 জনই মুসলমান,
ফরাসি দলে কিন্তু অনেক বিদেশি রয়েছেন, তার একটি কারণ যে ফ্রান্স এক সময় যে ঔপনিবেশিক আমলে অনেক ওই আফ্রিকা
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে
ফ্রান্সে সবচেয়ে বেশি, ফ্রান্স দলে সবচেয়ে বেশি বিদেশি,
5 জন
আছে। পরমাশিসের কাছে একটু ভারতের কথা শুনি, ওখানকার প্রস্তুতি কেমন?
পরমাশিস লাইনে আছো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
হ্যাঁ তাহলে এখন ওইখানে কি দেখছো বলো?
বিষয়টা হচ্ছে যে বিশ্বকাপ যে সত্যি বিশ্বকাপ মানে পরিণত হলো, বিশ্বকাপ মানেই তো একটা সারা গোটা পৃথিবী জুড়ে উন্মাদনা। আমরা যখন বিশ্বকাপ শুরু হলো 14 জুন, আমরা দেখেছিলাম কলকাতার রাস্তাঘাটে গোটা রাজ্যে পত্রপত্রিকায় মেসি এবং নেইমার নিয়ে একটা প্রবল উন্মাদনা, কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা চেঞ্জ হয়ে যেতে পারি, আমি কলকাতা শহর গোটা রাজ্য পত্রপত্রিকা আমি যে অঞ্চলে থাকি সেইখানে একটা বিশাল বড় ফুটবল স্টেডিয়ামের মতন বড় মাঠ রয়েছে, একটা হাই রোডের উপরে আমাদের বাড়ি, এখানে মনে হচ্ছে যেন ফ্রান্স এবং ক্রুশিয়া এসে হাজির হয়েছে, পাল্লায় ভারী কিন্তু ফ্রান্সের পতাকা
উঠছে, কিন্তু পরমাশিস আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি এখনো যে ব্রাজিলের পতাকা কিন্তু উঠছে, সরিয়ে নেওয়া হয়নি,
কিন্তু এত তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিলাম, মানে সেই মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে,
যারা
ফুটবল ভক্ত, যারা ক্রিকেট ভক্ত, তারা একটি দলকে নিয়ে বসে থাকে না, যে ভালো খেলবে তার দিকেই ঝুঁকে যাবে,
সেই জন্য বিশ্বকাপ কথাটা মনে হয় এখানে একেবারে সার্থক,
হ্যাঁ একেবারে সার্থক,
জিতলো বা হারলো সেটা কখনো না,
কোন দলকে সমর্থন করছেন?
এই পারম কি অবস্থা?
ফ্রান্স, ফ্রান্স বলেছে,
আচ্ছা
আচ্ছা
আচ্ছা, আশেপাশে যারা রয়েছে তারা সকলেই ফ্রান্সের সমর্থক,
রোকেয়াপা আমি একটু
যদি বলেন বলতে পারবো না, সবাই ফ্রান্স আসলে পাল্লায় ভারী, খেলার মধ্যেও কিন্তু পাল্লায় ভারী, আমাকে দেখতে এটা দেখো।
আচ্ছা রবিবারের ফাইনাল নিয়ে নানান রকম জল্পনা কল্পনা হচ্ছে, নানান রকম,
তো পরমাশি সবার সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ তো আমি একটি মানে ঐতিহ্যগত তথ্য দিতে চাই, যেটি হচ্ছে বলা হচ্ছে একটি আর্টিকেলে যে বিশ্বকাপ মানে চুলচেরা বিশ্লেষণ ফাউন্ডেশন ইতিহাসের পাতা উল্টে বের করা পরিসংখ্যান। যতগুলো বিশ্বকাপ হয়েছে তাতে দেখা গেছে যে প্রতি ২০ বছর পর পর চ্যাম্পিয়নদের খাতায় নতুন একটি দলের নাম চলে আসে। গত এত বছরে মাত্র ৯টি দল চ্যাম্পিয়ন হয়েছে ঘুরে ফিরে, কিন্তু ২০ বছরের হিসাবে যদি আপনি সাইকেল করেন তাহলে দেখা যায় এবার ২০ বছরের সাইকেল পড়েছে। ৯৮ সাল ৯৮ সাল ৯৮ সাল এবং এবার হচ্ছে ২০১৮, চারটা সাইকেলে দেখা যাচ্ছে প্রত্যেক ২০০৮ প্রত্যেক ২০ বছরের সাইকেলে দেখা যায় নতুন নতুন একটি দল চ্যাম্পিয়নের খাতায় এসেছে। তো সেই হিসাবে এবার ক্রোয়েশিয়ার পাল্লা ভারী, এবং যে উট বাঘ তারপরে অন্যান্য যেসব গণকরা আছে জ্যোতিষীরা আছে সবাই বলছে ক্রোয়েশিয়ার কথা।
আচ্ছা বেশ, ক্রোয়েশিয়া জিতবে। এখন আকবর হায়দার কিরণ লাইনে এসেছে নিউ ইয়র্ক থেকে, দেখি নিউ ইয়র্কে কি ঘটছে। কিরণ,
যেদিন ক্রোয়েশিয়া রাশিয়ার সাথে খেললো সেদিন আমার একটা মাত্র ইয়ে ছিল, চাওয়া ছিল ওরা যেন রাশিয়াকে হারায়।
আমাদের বলার কথা নয় কিরণ, তুমি এই শব্দটি পরিত্যাগ করো, পরিহার করো, এবং আমরা এটা দুঃখজনক যে আমরা এটা বলতে পারি না। কথা হচ্ছে কি যে আমরা, হ্যাঁ চার মিনিটে তুমি কি বলতে চাও?
চার মিনিটের ভিতরে এক মিনিট আমি ছড়া পড়বো, বাকি তিন মিনিট আমি
জলদি ছড়া পড়ো।
বলা বাকি আছে এখনো?
হ্যাঁ বলো, জলদি বলো।
এটা হচ্ছে নিউ ইয়র্কে আসলে বিশ্বকাপ নিয়ে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে আর কি। আর লাকিরি ঠিক রোববার দিন সকালে হবে, তো কাজে অনেকেরই সুবিধা হবে খেলা প্রাণ ভরে উপভোগ করার। এবং বেশিরভাগ মানুষই আশা করছে বা প্রেডিক্ট করছে যে ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এবারে।
বেশ, দেখা যাক কি হয়। ওদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন তো সাজেলি দেখে সাজিয়ে বসে আছেন।
আচ্ছা, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং আপনার ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট দুজন কে নিয়ে কিন্তু জরিপ ইতিমধ্যে শুরু হয়েছে ফাইনাল নিয়ে। বলছে যে মেয়েরা ক্রোয়েশিয়া সাপোর্ট করবে কারণ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট সুন্দরী দেখতে,
এবং
ছেলেরা ক্রোয়েশিয়া সাপোর্ট করবে আর মেয়েরা ফ্রান্স সাপোর্ট করবে কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট হ্যান্ডসাম।
আচ্ছা ঠিক আছে, হ্যান্ডসাম হলো। এখন তোমার ছড়াটা শোনাও।
আমার ছড়াটি হচ্ছে, নেইমার নেই আর মেসিকেও গেছি ভুলে, সুয়ারেজ কুয়াশেছে এক ঝাঁপি জল তুলে, ফাঁক খোঁজে চান্সের ছুড়ে দেবে ফ্রান্সের গোলমুখ যেই, এমবাপে খুব ক্ষেপে নেচে ধেই ধেই, ক্রোয়েশিয়ার হিয়ার মাঝে ফরাসিদের বাঁশি বাজে, ফাইনালে তাই বাদ্য বাজায় জয় 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 তালে, মরডিচের রাগবে ঘিরে গোল পোস্টের জালে।
বিশ্বকাপের জয় হোক, এই কথাটা সত্যি। আমি আমার টিম যেহেতু আমি জার্মানির খুব অনুরক্ত, বাট জার্মানির যে খেলাটা খেলা উচিত ছিল ফ্রান্স সেই খেলাটা
খেলবে সেটাই আশা করছি।
গেম খেলছে তো দে ডিজার্ভ টু উইন, বাট ক্রোয়েশিয়া জিতলো আমি অখুশি হব না। একটা কারণে আমি তাই ফ্রান্স জিতুক, সেটা হলো ম্যাকবাপে। আফটার লং টাইম উই সি সাচ এ ওয়ান্ডারফুল প্লেয়ার উইথ দ্য বল রানিং অ্যান্ড মেক আদার টু প্লে অর স্কোর, সো ইট উইল বি এ ফান গেম।
পরিবেশ থেকে সেটি একদম ফ্রান্সের খুবই অপরাধ প্রবণ একটি বস্তি এলাকা থেকে, অবহেলিত এলাকা থেকে।
এবং ওর ছোটবেলার কাহিনী পড়লে মানে চোখে পানি আসা ছাড়া কোনো উপায় নেই।
শুধু শুধু এমবাপে না, এরকম অনেক স্টার কিন্তু এরকম জায়গা থেকে উঠে এসেছে বলা হচ্ছে।
এটা আর্জেন্টিনা মারাদোনার যদি তুমি জীবনটা দেখো সেরকমই হয়, তাকে তুলে আনা হচ্ছে। অপরাধ প্রবণ এলাকা ছিল না, কিন্তু খুব একটা গরিব পরিবার থেকে ছিল, পেলে যাকে বলা হয় যে মানে ফুটবলের মাঠে তার নজির নেই আর, সেই পেলেও ছিলেন কিন্তু খুব মানে
একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে।
রোকেয়া, আপনি ওর খেলাটা শুধু দেখবেন, ও বলটা নিয়ে আপনি মনের থেকে একটা আনন্দ পাবেন, ও বলটা নিয়ে যখন দুইটা বল রান করে,
সত্যি কথা
মানে এটা একটা দেখার একটা আলাদা আনন্দ আর কি, মানে হার হার জিত খেলার মধ্যে হবেই, ও যে বল পেলে একটা যে মানে একটা আনন্দ, একটা যে দৌড় দেয়, একটা যে স্কোর করে, একটা যে পাস দেয়, মানে অনেকদিন পরে আমি অ্যাজ এ ফুটবলার আমি এবার ফুটবল ওর খেলা দেখে, ফ্রান্সের খেলা দেখলে আসলে রিয়েলি মানে অত্যন্ত আনন্দিত, মানে একটা মজার খেলা হবে।
বিশ্বকাপের ফাইনালে খেলে যে দল সাফল্য অর্জন করে এবং যে দল রানার্স আপ হয়, দুজনেই যোগ্যতা নিয়েই খেলে এই ফাইনাল পর্যন্ত এসেছে, এবং আমরা দুজনকেই সমর্থন করি এবং দুই দলেরই সাফল্য কামনা করছি। আজকের আলোচনা আমাদের শেষ করতে হয়, কারণ পাশে সঞ্জনা এসে বসে পড়লো, বোঝা যাচ্ছে যে হরির দিকে তাকিয়ে, ওদিকে আনিসও এগিয়ে আসছে হাতে কিছু নতুন খবর।
এক মিনিট একটা দাওয়াত দিয়ে দেই, আগস্টে 4-5 আমাদের বাংলাদেশ টিম খেলতে আসছে টি-20 ফ্লোরিডাতে, আপনারা সবাই আমন্ত্রিত।
জি, অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, ভালো থাকবেন সবাই,
আলাপনের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শুনছিলেন আমাদের আজকের আয়োজন কলেন শো আলাপন, বিষয় ছিল বিশ্বকাপ ফুটবল, এবং এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ব্রিটেনের দি সান পত্রিকাকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সে সম্পর্কে সেখানে বানোয়াট খবর ছাপা হয়েছে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করিনি, প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ রয়েছে, দুর্ভাগ্যবশত পত্রিকায় বানোয়াট খবর ছাপা হয়েছে এবং আমি প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব চমৎকার কথা বলেছি সেগুলো ছাপা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় চেকার্সে যাবার আগে ট্রাম্প স্যান্ডহার্স্ট রয়্যাল মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন এবং বৈঠকের পর তিনি ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে উইন্ডসর ক্যাসলে রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন। সিরিয়ার পূর্ব প্রদেশের দের এজেরে বিমান হামলায় ইসলামিক স্টেটের যোদ্ধাসহ কমপক্ষে 54 জন নিহত হয়েছে, এদের মধ্যে 28 জন অসামরিক লোক রয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার ইরাকের সীমান্তের কাছে এক অভিযানে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় একটি বরফের কারখানাতে এই অভিযান চালানো হয়, সেখানে অনেক সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। পাকিস্তানে পুলিশ বলছে যে 25 জুলাইয়ের জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রচার অভিযানের সমাবেশের কাছে আজ 2টি বোমা বিস্ফোরণে অন্তত 33 জন নিহত হয়েছে, যাদের মধ্যে প্রাদেশিক পরিষদের সদস্যতার একজন প্রার্থীও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সিরাজ রাইসানি নামের এই প্রার্থী বেলুচিস্তান প্রদেশের মারসাং জেলায় রাস্তার ধারে তার সমর্থকদের একটি সভায় উপস্থিত হলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে অন্তত 33 জন প্রাণ হারান এবং আরও 40 জন আহত হন। সঞ্জনা, একটা খবর ওই দিকে ছিল, ওই প্রথম খবরটা আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গ থেকে আসা। হ্যাঁ হ্যাঁ, এই খবরে বলা হচ্ছে যে বিশ্ব অ্যাথলেটিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন কিশোরী হিমা দাস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ফিনল্যান্ডের ট্যাম্পেয়ারে অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে গতকাল মহিলাদের 400 মিটার দৌড়ে প্রথম হয়েছেন তিনি। সময় নিয়েছেন 51.46 সেকেন্ড। তার ব্যক্তিগত রেকর্ড অবশ্য আরও কম, 51.13 সেকেন্ড। এর আগে ভারতের আর কোনো অ্যাথলেট বিশ্ব অঙ্গনে সোনা জয় করতে পারেননি। অসমের নগাঁও জেলার একটি গ্রামের মেয়ে হিমা বাবাকে চাষের কাজে সাহায্য করতেন আর ফাঁক পেলেই ফুটবল খেলতেন ছেলেদের সঙ্গে। হঠাৎই নজরে পড়েন এক কোচের, তিনি মাত্র 1.5 বছরের মধ্যে হিমাকে তৈরি করে দেন বিশ্ব পর্যায়ের অ্যাথলেট হিসেবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানের একজন কর্মকর্তা আজ বলেছেন যে সিরিয়ায় ইরানের অবস্থানের বিষয়ে রাশিয়া ও সিরিয়ার সঙ্গে সমন্বয় রক্ষা করা হচ্ছে এবং এর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। মস্কো ভিত্তিক একটি চিন্তক গোষ্ঠী ইন্টারন্যাশনাল ভ্যালেডাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি বলেছেন যে এই সমন্বয় সাধন ইসরায়েলের দাবি অনুযায়ী হবে এমন কোনো কথা নেই।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপসেস্ক, ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কিবরিয়া এবং আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। আমার সঙ্গে ছিলেন আনিস আহমেদ। আমরা দুজনেই আজকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.